الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
قرآن شریف
مالی قربانی کی طرف
آرتھک قربانیر پرتی مومن دیر درشتی آکرشن کرار اللیک بیبھنو جائے گائے پاوا جائے ایک جائے اللہ تعالیٰ بولین وما تنفقو من خیر فلے انفسکم آر تمرا جے آرتھک قربانی کرو نا کین تا تمہارے نجے دیر ہی کلیان ارتھے ہوئے تھاکے আর একই সাথে মোমেনের এই বৈশিষ্ট্যের উল্লেখও করেছেন যে সে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য খরচ করে, যে বলা হয়েছে ওয়ামা তুনফিকু না ইল্লাবতিগা ওয়াজহিল্লা আর তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য ছাড়া খরচ করো না। অতএব তারা কতই না সৌভাগ্যবান যারা এই চিন্তা চেতনার সাথে নিজেদের ধন সম্পদ খোদা তাআলার পথে খরচ করে। আর আজ আল্লাহ তাআলার কৃপায় এই পৃথিবীর বুকে আহমদিরা ব্যতিরেকে আর কেউ নেই যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আর্থিক কুরবানি করার চিন্তা চেতনা লালন করে। হয়তোবা কিছু লোক আরো থাকবে এই পৃথিবীতে যারা খোদা তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য খরচ করে বা নিজেদের সামর্থ্য অনুযায়ী খরচ করে, কিন্তু জামাত হিসেবে বা সামগ্রিক ভাবে শুধুমাত্র জামাতে আহমদিয়াই রয়েছে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এবং গরিব এবং অভাবীদের সাহায্য ছাড়াও ধর্মের প্রয়োজনে এবং ইসলামের প্রকৃত শিক্ষা পৃথিবীবাসীর সামনে প্রচার করার জন্য নিজেদেরকে কষ্টে ফেলে হলেও আর্থিক কুরবানি করে থাকে। প্রকৃতপক্ষে এই সমস্ত খরচ তা কোনো মানুষের সাহায্যার্থে হোক বা ধর্মের উদ্দেশ্যে হোক, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই হয়ে থাকে। নিজ সত্তার জন্য আল্লাহ তাআলার কোনো প্রকার ধন সম্পদের প্রয়োজন নেই, তার জন্য খরচ করার অর্থ হল তার সৃষ্টির জন্য এবং তার ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য যেন খরচ করা হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেক্ষিতে বলেন, হাদিসে কুদসি এটি, আল্লাহ তাআলা বলেন যে হে আদম সন্তান, তুমি নিজের ধন ভাণ্ডার আমার কাছে জমা করে নিশ্চিন্ত হয়ে যাও, এরপর তোমার আগুন লাগারও কোনো ভয় নেই, পানিতে ডুবে যাওয়ারও কোনো ভয় নেই, আর কোনো চোরের চুরি করারও ভয় তোমার নেই। আমার কাছে যে ধনভাণ্ডার থাকবে তার প্রতি আমি খেয়াল রাখব, যখন তুমি সবচেয়ে বেশি এর মুখাপেক্ষী হবে বা এর প্রয়োজন তোমার পড়বে। অতএব যেটিকে আমরা বাহ্যত খরচ বা ব্যয় মনে করি এবং আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করি, তো আল্লাহ তাআলা বলছেন যে এটি আসলে ব্যয় নয় বা খরচ নয়, বরং আমার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমার বর্ণিত উদ্দেশ্য অর্জনের জন্য তুমি যে খরচ করেছ তা প্রকৃতপক্ষে খরচ নয়, বরং এটি তোমার অ্যাকাউন্টে জমা করা হয়েছে, আর যখনই তোমার তা প্রয়োজন পড়বে আল্লাহ তাআলা তা ফেরত দিয়ে দিবেন। অনুরূপভাবে এক বর্ণনায় বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হিসাব নিকাশ শেষ হওয়া পর্যন্ত আল্লাহ তাআলার রাস্তায় খরচকারীরা তারা আল্লাহর রাস্তায় যে খরচ করেছে তার ছায়ায় অবস্থান করবে। কিন্তু একই সাথে তিনি এই শর্ত আরোপ করেছেন যে আল্লাহ তাআলার কাছে অপবিত্র সম্পদ পছন্দনীয় নয়, যা অসৎ উপায়ে অর্জন করা হয় তা আল্লাহ তাআলা পছন্দ করেন না, বরং পবিত্র এবং পরিশ্রমের সাথে যে আয় করা হয় সেটি যদি তার রাস্তায় বা পথে খরচ করা হয় তাহলেই সেটি কবুল করা হবে। অতএব এই বিষয়টিকে আমাদের সর্বদা নিজেদের সামনে রাখতে হবে যে আমাদের সম্পদ যেন পবিত্র হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ কিভাবে চেষ্টা প্রচেষ্টা করে এবং পরিশ্রমের মাধ্যমে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আর্থিক তাহরিকে অংশ নেয়ার জন্য আয় বা উপার্জন করতেন এবং চাঁদা আদায় করতেন, সদকা খয়রাত করতেন, তার বর্ণনা এভাবে আমরা দেখতে পাই যে হযরত আবু মাসউদ আনসারী বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সদকা বা আর্থিক কুরবানির কোন তাহরিক করতেন তখন আমাদের কতিপয় বাজারে চলে যেত এবং সেখানে গিয়ে তারা পরিশ্রম করত, আর এই এর পারিশ্রমিক হিসেবে কেউ যদি এক মুদ পরিমাণ কিছু পেত তাহলে সে তাই খোদা তাআলার রাস্তায় খরচ করে দিত। মুদ হলো একটি পরিমাপ যার মাধ্যমে শস্য পরিমাপ করা হয়তো বা এক কিলোর চেয়েও কম ওজন হবে। কিন্তু যা হোক, সেই সাহাবী বলছেন যে তখন তাদের এরূপ অবস্থা ছিল যে তারা বাজারে যেত এই আর্থিক কুরবানিতে কিছুটা অংশ প্রদান করার জন্য। এখন আল্লাহ তাআলা তাদেরকে এই পৃথিবীতে যে আশিস মণ্ডিত করেছেন যে তাদের অনেকের অবস্থা হল যে এক এক লাখ দিরহাম বা দিনার তাদের কাছে রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এক বর্ণনায় এসেছে যে যখন তিনি মুসলমান হন তখন তার কাছে 40,000 আশরাফি ছিল, এটি তার স্থায়ী সম্পদের ছাড়া তার কাছে ছিল, আর তিনি সংকল্প করেন যে এই সমস্ত সম্পদ আমি ধর্মীয় উদ্দেশ্যে ব্যয় করব এবং ব্যয় করতে থাকেন। আর হিজরতের সময় তার কাছে শুধুমাত্র 500 আশরাফি অবশিষ্ট ছিল। আজ যদি আপনারা অনুমান করেন তাহলে সেই যুগের যে আশরাফি স্বর্ণের আশরাফি ছিল তা মূল্যের দিক দিয়ে হয়তো 11-12 মিলিয়ন পাউন্ড সমপরিমাণ হবে, যা আমাদের ওয়াকফে জাদিদের যে সারা পৃথিবীর বাজেট তার চেয়েও বেশি। তো এটি ছিল অবস্থা সেইসব সাহাবীদের যাদের কাছে কিছুই ছিল না, তারাও পরিশ্রম এবং মজদুরি করে কিছু সেন্ট হলেও বা কিছু টাকা দেওয়ার চেষ্টা করেছেন, আর যাদের কাছে অর্থ সম্পদ ছিল যথেষ্ট পরিমাণে তারা গরিব হওয়ার কোনো পরোয়া করেননি বা চিন্তা করেননি এবং আল্লাহ তাআলার রাস্তায় নির্ধিদায় খরচ করে গেছেন। এরপর হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সাহাবীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কুরবানি এর সম্পর্কে বিভিন্ন ঘটনা আমরা শুনি যে তিনি অসংখ্য কুরবানি করেছেন। একবার যেভাবে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম উল্লেখ করেছেন, একবার অনুরূপভাবে ডক্টর খলিফা রশিদুদ্দিন সাহেব ছিলেন যিনি উম্মে নাসেরের পিতা ছিলেন, তিনি যখন হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের দাবি সম্পর্কে শুনতে পান তখন সাথে সাথে তিনি বলেন যে এত বড় দাবি যে ব্যক্তি করে সে মিথ্যাবাদী হতে পারে না, আর সাথে সাথে তিনি বয়াত করে নেন। এরপর আর্থিক কুরবানির ক্ষেত্রেও তিনি অগ্রগামী থাকেন। পেশার দিক দিয়ে তিনি ডাক্তার ছিলেন, সরকারি চাকুরিজীবী ছিলেন, অনেক স্বাচ্ছন্দ্য ছিল তার, তিনি বেশ ভালো উপার্জন করতেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম তাকে নিজের 12 জন হাওয়ারির মাঝে উল্লেখ করেছেন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তার কুরবানি এত বেশি পরিমাণ ছিল যে হযরত মুসলিহ মাউদ আলাইহিসসালাম তাকে এই সনদ দেন যে তিনি জামাতের জন্য এত বেশি পরিমাণ আর্থিক কুরবানি করেছেন যে তার আর কোনো কুরবানি করার প্রয়োজনই নেই। যা হোক, হযরত মুসলিম যারা কুরবানি করত তো এই সনদ পাওয়ার পর এমন নয় যে তারা কুরবানি করা ছেড়ে দিয়েছেন, বরং তারা কুরবানি করে গেছেন। হযরত মুসলিম মাদলা সাল্লাম যখন গুরুদাসপুরের মামলা চলছিল তখন বন্ধুদের মাঝেই তাহরিক করেন যে খরচ বেড়ে যাচ্ছে, মামলারও খরচ রয়েছে, বিশেষ করে লঙ্গর খানা আর খরচ অনেক বৃদ্ধি পেয়ে গেছে। কেননা হযরত মুসলিম মাউদের সেখানে অবস্থানের কারণে গুরুদাসপুরেও লঙ্গর চলছিল আর কাদিয়ানেও লঙ্গর চলছিল, উভয় জায়গায় লঙ্গর চালু ছিল। তো এর কারণে যখন তিনি তাহরিক করেন আর্থিক কুরবানির, তখন খলিফা রশিদউদ্দিন সাহেব, যিনি ঘটনাক্রমে সেদিনই বেতন পান যেদিন এই তাহরিক সম্পর্কে তিনি জানতে পারেন, অতএব তিনি নিজের পুরো বেতন, যা সেই যুগে 450 রুপি ছিল, তা অনেক বড় অর্থ ছিল, আজকাল তা লাখের সমপরিমাণ হবে, তা হযরত মুসলিম আলাইহিসসালামের খিদমতে উপস্থাপন করেন। তাকে তার এক কোনো বন্ধু বলেন যে নিজের ঘরের প্রয়োজনের জন্য কিছু রেখে দিন, তো তখন তিনি উত্তর দেন যে খোদা তালার মুসি বলছেন যে ধর্মের জন্য প্রয়োজন রয়েছে, তো আমি কার জন্য রাখব? যখন ধর্মের প্রয়োজন রয়েছে তো ধর্মের জন্যই সবকিছু আমি উপস্থাপন করব। অনুরূপভাবে হযরত মুসলিহ মাউদ আলাইহিসসালাম অনেক মমতার সাথে নিজের কতিপয় গরিব আহমদি ভাইয়ের উল্লেখ করেন, তাদের কুরবানির কথার উল্লেখ করেন। তিনি বলেন, আমি নিজের জামাতের ভালোবাসা এবং নিষ্ঠায় আশ্চর্যান্বিত হই যে তাদের মাঝে অত্যন্ত স্বল্প আয়ের লোক, যেমন মিয়া জামালউদ্দিন আর খায়রউদ্দিন এবং ইমামউদ্দিন কাশ্মীরি, তারা আমার গ্রামের কাছাকাছি থাকেন। তারা তিনজন গরিব ভাই যারা হয়তোবা দৈনিক 3 আনা বা 4 আনার মজদুরি করে থাকেন, কিন্তু অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে তারা মাসিক চাঁদায় অংশ নেন, নিয়মিত তারা চাঁদা আদায় করেন। তিনি বলেন, তাদের বন্ধু মিয়া আব্দুল লজিজ পাটওয়ারির নিষ্ঠাও আমাকে আশ্চর্যান্বিত করেছে। তার অভাব অনটন থাকা সত্ত্বেও একদিন তিনি 100 রুপি দিয়ে যান যে এবং বলেন যে আমি চাই এটি যেন খোদার রাস্তায় খরচ করা হয়। তিনি বলেন যে 100 রুপি হয়তো বা সেই গরিব ভাই কয়েক বছর ধরে জমিয়েছেন, কিন্তু ঐশী উদ্দীপনা খোদা তালা সন্তুষ্টি অর্জনের স্পৃহা তার মাঝে সৃষ্টি করেন। অতএব এই যে ধারাবাহিকতা মালিক কুরবানির বা আর্থিক কুরবানির, তার রসুল করিম সাল্লামের সাহাবিদের কয়েকটি ঘটনা আমি উল্লেখ করলাম, হযরত মুসলিম আলাইহিসসালামের সাহাবিদেরও কয়েকটি ঘটনা আমি উল্লেখ করলাম। এই যে ধারাবাহিকতা আর্থিক কুরবানির, এটি খোদা তাআলার নির্দেশ অনুযায়ী এবং আল্লাহ তাআলার কৃপায় আজও হযরত মুসলিহ মাউদ আলাইহিসসালামের জামাতে তা পরিলক্ষিত হয়। আল্লাহ তাআলা হযরত মুসলিহ মাউদ আলাইহিসসালামের জামাতকে এই কুরবানির সেই অনুভূতি দিয়েছেন, যেভাবে আমি বলেছি যে বর্তমান পৃথিবীতে তার কারণেই, আর এর অসংখ্য দৃষ্টান্ত বা উদাহরণ আমরা প্রতি বছর দেখতে পাই। আজ যেহেতু রীতি অনুযায়ী জানুয়ারির প্রথম খুতবায় ওয়াকফে জাদীদের নতুন বছরের ঘোষণা করা হয়, তাই এই প্রেক্ষিতে আমি ওয়াকফে জাদীদে যারা আর্থিক কুরবানি করেছেন তাদের কতিপয় ঘটনা, ইমান উদ্দীপক ঘটনা উল্লেখ করব, যে কিভাবে আল্লাহ তাআলা তাদের কুরবানির কারণে তাদেরকে এই পৃথিবীতেও পুরস্কৃত করেন যা তাদের ইমানের দৃঢ়তারও কারণ হয়। আর্থিক কুরবানি কত উৎসাহ উদ্দীপনার সাথে মানুষ করে থাকে এবং সেই নমুনার উপর তারা আমল করে যা সাহাবিদের ছিল, যার উল্লেখ আমি করেছি যে আর্থিক তাহরিকে তারা বাজারে চলে যেত এবং যে সামান্য পারিশ্রমিক তারা পেতেন তা নিয়ে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে তারা উপস্থাপন করতেন। এর দৃষ্টান্ত আমরা আজও দেখতে পাই। বুরকিনা ফাসোর আমির সাহেব লিখেন যে বিদগি রিজিয়নে আমাদের একটি জামাত রয়েছে কারিকি, তার কাছাকাছি সরকারের পক্ষ থেকে ফাইবার অপটিকের তার মাটিতে বিছানো হচ্ছে। তো কারি জামাতের কিছু খুদ্দাম কন্ট্রাক্টরের সাথে কথা বলেন যে তাদেরকে যেন 1 কিলোমিটার মাটি খননের কাজ দেয়া হয়। অতএব কাজ পাওয়ার পর জামাতের খুদ্দামরা মিলে খননের কাজ করেন এবং এর পারিশ্রমিক হিসেবে 1 মিলিয়ন ফ্রাঙ্ক সিফা যা প্রায় 1250 পাউন্ডের সমপরিমাণ হবে তা ওয়াকফেজারিদের চাঁদায় তারা আদায় করেন। তো এটি হলো সেই উৎসাহ উদ্দীপনা যা আজ যেভাবে আমি বলেছি জামাতে আহমদিয়া ছাড়া আর কোথাও দেখা যায় না। আল্লাহ তাআলা কিভাবে যুবক এবং বাচ্চাদের ইমানের ক্ষেত্রেও চাঁদার বরকতে দৃঢ়তা প্রদান করেন এর একটি উদাহরণ আমি উল্লেখ করছি। পানফুরা একটি রিজিয়ন রয়েছে বুরকিনা ফাসো দেশে। সেখানকার একজন সদস্য নিজের ঘটনা বর্ণনা করছেন। তিনি বলেন যে আমার এক সফরে যাওয়ার ছিল এবং ওয়াকফে জাদিদের বছর শেষ হচ্ছিল, অপরদিকে ফসল কাটার সময় ছিল এবং কাটা হচ্ছিল। তো আমি যাওয়ার পূর্বে আমার সন্তানদের বলি যে যখন ফসল কাটা শেষ হবে তখন এ থেকে 10 ভাগের 1 ভাগ আলাদা করে চাঁদা দিয়ে দিবে। এটি বলে আমি সফরে চলে যাই। পরবর্তীতে আমার সন্তানরা সম্পূর্ণ যে ফসল ছিল তা ঘরে নিয়ে আসে এবং চাঁদা আদায় করেনি। তিনি বলেন যে আমি যখন ফিরে আসি এবং খোঁজ নেই তখন জানতে পারি যে তারা সম্পূর্ণ ফসল ঘরে নিয়ে এসেছে। তখন আমি তাদেরকে বলি যে এখনই সমস্ত ফসল বাইরে বের করো এবং চাঁদার অংশ আলাদা করো। অতএব যখন তারা সম্পূর্ণ ফসল বাইরে বের করে এবং চাঁদার অংশ আলাদা করে পুনরায় তা ঘরে এনে রাখে তখন তিনি বলেন যে সেখানে কোনো ঘাটতি ছিল না। আর সন্তানরা এটি দেখে অত্যন্ত আশ্চর্যান্বিত ছিল যে চাঁদার অংশ আলাদা করার পরও ফসলে কোনো ঘাটতি হয়নি। এতে আমি তাদের বলি যে এটি আল্লাহ তাআলা আপনাদেরকে দেখিয়েছেন যে তার রাস্তায় খরচ করলে আমাদের সম্পদে ঘাটতি হয় না, বরং তা বৃদ্ধি পায়। এটি হল তাদের ইমানের অবস্থা যা হাজার হাজার মাইল দূরে বসে আছে আর হযরত মুসা আলাইহিস সালামকে তারা গ্রহণ করেছে, সঠিক ইসলামের শিক্ষার উপর যারা আমল করছে। চাঁদার বরকতে বিপদ দূর হওয়া এবং ইমান দৃঢ় হওয়ার বিষয়ে একটি ঘটনা রয়েছে। আইভরি কোস্টের একটি জামাত হল দ্য পেঙ্গো। সেখানকার এক আহমদি বন্ধু ইয়াকুব সাহেব বলেন যে আমি অনেকদিন থেকে আহমদি ছিলাম কিন্তু চাঁদার ব্যবস্থাপনায় অংশ নেইনি। পূর্বে আমার জীবনে সর্বদা বিপদ লেগেই থাকতো, কখনো সন্তানরা অসুস্থ থাকতো, কখনো ফসল ইত্যাদির কারণে অস্থির থাকতাম, কিন্তু গত 3 বছর থেকে আমি চান্দা ওয়াকফে জাদিদের ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত হয়েছি আর আল্লাহ তাআলার কৃপায় আর্থিক ব্যবস্থাপনায় স্থায়ীভাবে অংশ নেওয়ার পর থেকে আল্লাহ তাআলা আমার জীবন পাল্টে দিয়েছেন। আমার সন্তানরা এখন পূর্বের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যবান আর ফসলও অনেক বেশি হয় আল্লাহর কৃপায়। নওমোবাইনদের মাঝেও কুরবানির যে রূহ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কিভাবে সৃষ্টি হচ্ছে তা আইভরি কোস্টের একজন বন্ধু জহুর সাহেব কিছুদিন পূর্বে খ্রিস্টীয় ধর্ম থেকে আহমদিয়াত গ্রহণের সৌভাগ্য লাভ করেন। তিনি নিজ শহরে একা আহমদি এবং নিয়মিত তিনি আমার খুতবাও শুনেন, অনেক জামাতি প্রোগ্রামও তিনি শ্রবণ করেন। তার মাঝে অনেক নিষ্ঠা রয়েছে, তিনি অত্যন্ত উন্নতি করেছেন ইমান এবং নিষ্ঠার ক্ষেত্রে। বয়াতের পরে ফরাসি ভাষায় যে জামাতের সাহিত্য রয়েছে তা তিনি অধ্যয়ন করেন, আর এখন তিনি একজন ভালো দাইল আল্লাহ হয়ে গেছেন, তবলিগ করেন। তিনি নিজ গ্রাম পরিত্যাগ করে আমাদের জামাতি সেন্টারের কাছাকাছি বসবাস করতে থাকেন, যেন ইসলাম সম্পর্কে আরো বেশি জানতে পারেন। ইতিমধ্যে তার কাছে কোনো কাজ ছিল না, বাসস্থান পরিত্যাগের কারণে তার কাজের সমস্যা দেখা দেয়। কাজের অনুসন্ধানে ছিলেন, তার স্ত্রীর কিছু উপার্জন করছিলেন, আর এর মাধ্যমে ঘরের খরচ ইত্যাদি চলছিল। তার কাছে যখন চাঁদার তাহরিক করা হয় তখন অভাবনটন সত্ত্বেও 5,000 ফ্রাঙ্ক সিফা তিনি চাঁদা আদায় করেন এবং বলেন যে এটি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে চাঁদা। আমি অভাবনটনের অবস্থা যদিও রয়েছে আমার, কিন্তু চাঁদার বরকত থেকে আমি বঞ্চিত হতে চাই না। চাঁদা আদায়কারীদের আল্লাহ তাআলার পক্ষ থেকে কিভাবে প্রশান্তি লাভ হয় এই বিষয়ে আইভরি কোস্টের আমাদের একজন মোবাল্লেগ লিখেন যে আইভরি কোস্টে বন্দুকো শহরকে ইসলামের গড় বা কেল্লা মনে করা হয়, আর এখানে মৌলভীরা অসংখ্য সংখ্যায় রয়েছে। এখানে আমাদের একজন জেরে তাবলীগ বন্ধু আব্দুর রহমান বয়াত করেন, জামাতের সাথে তার পরিচিতি হয় একটি প্যাম্পলেটের মাধ্যমে। তিনি বর্ণনা করেন যে আমি 4 বছর পূর্বে পুরো পরিবার সহ খ্রিস্ট ধর্ম থেকে মুসলমান হই, কিন্তু আমার হৃদয় প্রশান্তি পাচ্ছিল না। কিন্তু যখন আমি জামাত সম্পর্কে জানতে পারি এবং মিশন হাউসে গিয়ে তাদেরকে কতিপয় প্রশ্ন করি, তখন আমার সমস্ত প্রশ্নের উত্তর আমি পেয়ে যাই এবং আমি বয়াত করে নেই। তিনি বলেন যে যখন আমি বয়াত করি তখন ডিসেম্বর মাস ছিল, মুবাল্লেগ সাহেব মসজিদে ওয়াকফেজিদের চাঁদার গুরুত্ব বর্ণনা করেন এবং চাঁদার তাহরিক করেন। আমার পকেটে তখন 2,000 ফ্রাঙ্ক সিফা ছিল, যার মাঝে 1,000 আমি তৎক্ষণাৎ ওয়াকফেজিদের চাঁদা হিসেবে দিয়ে দেই। তিনি বলেন যে আলহামদুলিল্লাহ সেদিন থেকে আল্লাহ তাআলা আমার জীবনই পাল্টে দিয়েছেন, আল্লাহ তাআলা আমার কাজে বরকত প্রদান করেছেন। যেখানে আমি কাজ করি সেখানে অফিসাররা সহ সবাই আমার সম্মান করে এবং স্বল্প আয়ের মাঝেও এত বরকত হয় যে আমি অত্যন্ত সচ্ছল জীবন যাপন করছি। তিনি বয়াত করার পর প্রথম দিন থেকেই চাঁদার ব্যবস্থাপনার স্থায়ী অংশ হয়ে গেছেন। তানজানিয়ার এক গ্রামের একজন নও মোবাইনের ঘটনা, যিনি পালো সাহেব তার নাম, তিনি বর্ণনা করেন যে তার গ্রামের নাম হল শিটেম্বা গ্রাম। তিনি বলেন যে আমি চাঁদা দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত অলস ছিলাম, আমাকে যখন চাঁদার বিষয় দৃষ্টি আকর্ষণ করা হতো তখন আমি কোনো না কোনো অজুহাত প্রদর্শন করতাম। তিনি বলেন যে আমি কয়লা প্রস্তুতের কাজ করতাম আর আমার আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, এ কারণেও আমি চাঁদা দেওয়ার ক্ষেত্রে বিরত থাকতাম। কিন্তু যখন থেকে আমি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার বিষয় অনুধাবন করেছি তখন থেকে আমার জীবন সম্পূর্ণ পাল্টে গেছে। আর এবছর যখন আমি ফসল রোপণ করেছি তখন যে ক্ষেত থেকে পূর্বে 8 বা 10 বস্তা ফসল পাওয়া যেত সেখান থেকে চালের 56টি বস্তা আমার হস্তগত হয়। তিনি বলেন যে এই সমস্ত কিছু আল্লাহ তাআলার রাস্তায় খরচ করারই ফল। যখন থেকে আমি চাঁদা আদায় শুরু করেছি তখন থেকে আমার জীবন সম্পূর্ণ পাল্টে গেছে, আমার আর্থিক অবস্থা ভালো হয়ে গেছে। এখন আমি 6 রুমের একটি নতুন বাড়ি বানাচ্ছি, আর বড় বাড়ি বানানোর কারণ হলো আমি চাই যেন যখনই জামাতের মেহমানরা আমাদের গ্রামে আসে তারা যেন আমার ঘরে থাকে এবং আমি যেন মেহমানদারির সুযোগ পাই। দেখুন যে এই যে খরচ নিজের বসতভিটার জন্য তিনি করছেন, সেই ক্ষেত্রেও তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং তার ধর্মের সন্তুষ্টিকে সামনে রেখেছেন। তার ধর্মের জন্য খরচ করা তার মূল উদ্দেশ্য এই ক্ষেত্রে। মালির মুবাল্লিক সাহেব লিখেন যে একদিন আমাদের মিশন হাউসে এক বন্ধু আব্দুর রহমান সাহেব আসেন এবং বলেন যে আমি বয়াত করতে চাই। যখন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কেন বয়াত করতে চান, তিনি বলেন যে আমার দাদা এক বড় বুজুর্গ ছিলেন, তিনি আমাদের বলেছিলেন যে ইমাম মাহদি আগমন হয়েছে এবং তার একটি লক্ষণ তিনি এটি বলেছিলেন যে ইমাম মাহদির অনুসারীরা ইসলাম প্রচারের জন্য ইমাম মাহদির আর্থিক সহযোগিতা করবে। যখন আমি আপনাদের রেডিও শুনি, তিনি বলেন যে যখন আমি রেডিওতে শুনি যে ইমাম মাহদি আলাইহিস সালামের ঘোষণা করা হচ্ছে এবং একই সাথে হযরত খলিফাতুল মসির খুতবা আমি শুনি যাতে তিনি মালি কুরবানি বা আর্থিক কুরবানির ঘটনার উল্লেখ করছেন, তখন আমি বুঝতে পারি যে ইনি সেই ইমাম মাহদি যার সম্পর্কে আমাদের দাদা আমাদেরকে সংবাদ দিয়েছিলেন, তাই আমি বয়াত করতে চাই। অতএব তিনি বয়াতও করেন আর নিয়মিতভাবে তিনি চাঁদাও দিচ্ছেন আর আর্থিক ব্যবস্থাপনার অংশ হয়ে গেছেন। যারা অত্যন্ত অভাবগ্রস্ত তারাও মালি বা আর্থিক কুরবানি করেন, আর এরপর আল্লাহ তাআলাও তাদেরকে অদ্ভুতভাবে পুরস্কৃত করেন এবং তাদের ইমানকে দৃঢ় করেন। গাম্বিয়ার আমির সাহেব লিখেন যে এক মহিলা ফাতেমা জালু সাহেবা, যার বয়স 49 বছর, তিনি নায়ামিনা ওয়েস্ট অঞ্চলে কুন্ডা নামের একটি গ্রামে বসবাস করেন। যখন তার কাছে ওয়াকফিদের চাঁদার কথা বলা হয় তখন তিনি বলেন যে আমার কাছে কোনো পয়সা নেই, কিন্তু আমার বান্ধবী কিছুদিন পূর্বে আমাকে একটি মুরগি উপহার স্বরূপ দিয়েছেন। এটি সেই ঘটনার ন্যায় যেভাবে কাদিয়ানে এক মহিলা মুরগির ডিম এবং মুরগি নিয়ে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে এসেছিল। তো তিনি বলেন যে জামাত যদি এটিকে গ্রহণ করে তাহলে এটি ওয়াকফিদের চাঁদা হিসেবে তিনি দিতে চান। অতএব তিনি মুরগি চাঁদা ওয়াকফিদের চাঁদা হিসেবে দিয়ে দেন। চাঁদা আদায়ের পর তিনি বলেন যে আমি নিজের চাচার বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন, যিনি ঘরের একমাত্র ভরণ পোষণকারী ছিলেন আর 4 মাস পূর্বে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে সেনেগালে তাকে 7 বছরের সাজা দেয়া হয়েছে এবং তিনি জেলে রয়েছেন। যা হোক, তাকে পরামর্শ দেয়া হয় আর তিনি আমার কাছে দোয়ার জন্য চিঠিও লিখেন। এরপর তিনি বলেন যে চাঁদা আদায়ের পর চাঁদার বরকতও ছিল। তিনি বলেন যে 2 মাস পর তিনি জানতে পারেন যে তার চাচাকে সরকার ক্ষমা করে দিয়েছে এবং তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন। তার মুক্তি সম্পর্কে যেই শুনেছে সেটি বলতো যে এটি এক মুজেজা বা নিদর্শন, কেননা এই অপরাধের ক্ষমা লাভ করা সম্ভব নয়। এই মহিলার চাচা দামিন জালু সাহেব, তিনি যখন এই ঘটনা জানতে পারেন যে তার ভাতিজি এইভাবে চাঁদা আদায় করেছেন এবং দোয়ার জন্য আমার কাছে লিখেছেন আর এর ফলে তার মুক্তি লাভ হয়েছে, তো এতে তিনি অত্যন্ত প্রভাবান্বিত হন আর তিনিও আহমদিয়াত গ্রহণ করেন। এখন আল্লাহ তাআলার কৃপায় ফাতেমা সাহেবা নিয়মিত চাঁদা আদায় করেন, তবলিগও করেন আর মানুষকে বলেন যে চাঁদার বরকতের কল্যাণে তার চাচা মুক্তি লাভ করেন, যার জন্য তিনি দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। এরপর শুধু আফ্রিকাতেই নয়, আহমদিরা আল্লাহ তাআলার কৃপায় নিষ্ঠার ক্ষেত্রে এই সব উন্নত দেশসমূহেও ইমান এবং নিষ্ঠার ক্ষেত্রে উন্নত নমুনা প্রদর্শন করেন। অস্ট্রেলিয়ার মুবাল্লেগ লিখেন সৈয়দ ওয়াদুদ সাহেব যে মেলবোর্নে একজন খাদেম যিনি ইউনিভার্সিটির ছাত্র, তিনি ওয়াদা অনুযায়ী ওয়াকফে জদীদের চাঁদা দিয়ে দিয়েছিলেন, কিন্তু জুমা নামাজে মালি কুরবানি বা আর্থিক কুরবানির দিকে পুনরায় দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি আরও $550 ওয়াদা করেন এবং পরবর্তী দিন তা আদায় করে দেন। এই খাদেম পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করেন এবং প্রতি 15 দিন পর তিনি $530 পান, কিন্তু এই সপ্তাহে তিনি বলেন যে তিনি $1232 পান, যা তিনি কখনোই আশা করেননি। তিনি বলেন যে এটি শুধুমাত্র আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার ফলশ্রুতিতে হয়েছে। এরপর ফিজির আমির সাহেব নাসরাওয়াঙ্গা জামাতে বসবাসকারী এক যুবক সম্পর্কে লিখেন যে অত্যন্ত নিষ্ঠাবান তিনি, সেক্রেটারি মাল হিসেবে সেবা করছেন জামাতের। তিনি যখন থেকে চাঁদা আদায় আরম্ভ করেছেন, আল্লাহ তাআলা তার ব্যবসায় অনেক বরকত প্রদান করেছেন। তার স্ত্রী, যিনি একটি খ্রিস্টান পরিবার থেকে এসেছেন, তিনি বলেন যে এই সব কিছু ধর্মের সেবা এবং আর্থিক কুরবানির ফসল, নতুবা আমাদের ঋণ কখনো শেষই হতো না। এরপর বেনিন রিজিয়নের একটি পুরনো জামাত রয়েছে, সেখানকার মুয়াল্লেম হামিদ সাহেব লিখেন যে এখানকার স্থানীয় জনগণ অধিকাংশ ক্ষেত্রে কৃষি কাজ করে এবং কার্পাস চাষ করে। এবছর চাষিরা কার্পাস তুলে গ্রামের কাছাকাছি এক জায়গায় স্তূপ করে রাখে যেন কারখানায় প্রেরণ করা যায়, কিন্তু একদিন হঠাৎ কার্পাসের স্তূপে আগুন লেগে যায় এবং কোটি কোটি টাকার কার্পাস পুড়ে ছাই হয়ে যায়। তখন শুধুমাত্র এক ব্যক্তির কার্পাস রক্ষা পায়, যিনি জামাতের একজন নিষ্ঠাবান সদস্য। স্থানীয় লোকেরা তাকে বলে যে এটি একটি মুজিজা বা নিদর্শন যে আল্লাহ তাআলা আপনার কার্পাসকে রক্ষা করেছেন। তখন সে আহমদী বন্ধু বলেন যে আমার বিশ্বাস হল খোদা তাআলা আমার সম্পদ এজন্য রক্ষা করেছেন কারণ আমি আহমদী আর প্রতি মাসে আমি আল্লাহ তাআলার রাস্তায় চাঁদা প্রদান করি। কঙ্গো ব্রাজভিলের মুবাল্লেক সাহেব লিখেন যে এক মহিলা মাদাম আয়েশা, তিনি সরকারি স্কুলে পড়ান, একদিন তিনি নিজ পুত্রের সাথে মিশন হাউসে আসেন এবং নিজের কঠোর অভাব অনটনের উল্লেখ করেন। অভাব অনটনের একটি কারণ স্বামীর পক্ষ থেকে কোনো খরচ না পাওয়ার পাশাপাশি আরেকটি কারণ হিসেবে তিনি বলেন যে সরকারের পক্ষ থেকে যে মাসিক বেতন তিনি পেতেন তাও ঋণের অংশ কেটে নেওয়ার পর অর্ধেক পাচ্ছিলেন, ঋণ নিয়েছিলেন তিনি অর্ধেক বেতন পাচ্ছিলেন আর স্বামী কিছু দিচ্ছিল না, অত্যন্ত কঠোর পরিস্থিতি ছিল। তিনি বলেন যে তার অসুবিধার কথা শুনে তিনি বলেন আমার কাছে চিঠি লেখার কথা তিনি বলেন যে দোয়ার জন্য চিঠি লিখুন। আর আরেকটি পরামর্শ তিনি এটি দেন যে চাঁদা আদায় নিয়মিতভাবে করুন যতটা আপনার সামর্থ্য রয়েছে। তিনি বলছেন যে তিনি তৎক্ষণাৎ চিঠি তো লিখেনি, সেই সাথে চাঁদা আদায়ও নিয়মিত করা আরম্ভ করেন আর নিজের পরিবারের পক্ষ থেকেও চাঁদা দেন তিনি। তিনি বলেন যে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে স্বামী নিজে থেকে ঘরের ভাড়া, বাচ্চাদের স্কুলের ফিস দেয়া শুরু করে আর অপরদিকে তার বড় বোন যিনি মরহুম স্বামীর সমস্ত সম্পত্তি দখল করে রেখেছিলেন তিনি প্রথমবার নিজের এই বোনকে 1,00,000 ফ্রাঙ্ক সিফা প্রদান করেন। এই আহমদী মহিলা সাথে সাথে মিশন হাউসে ফোন করে সংবাদ দেন যে চাঁদার বরকতে আমার সমস্ত সমস্যা দূর হয়ে গেছে। আর এরপর তিনি মিশন হাউসে এসে আরো 10,000 ফ্রাঙ্ক সিফা চাঁদা আদায় করেন। কানাডার লাজনার সদর সাহেব লিখেন যে ইউনিভার্সিটির এক ছাত্রী বলেছে যে একবার আমার লোকাল সেক্রেটারি ওয়াকফিজিদ আমাকে বলেছেন যে ওয়াকফিজিদের চাঁদা তুমি অবশ্যই দাও, এভাবে তো খোদা তাআলা তোমার সমস্যা দূর করবে। সেই ছাত্রী বলে যে তখন আমার কাছে $50 মাত্র ছিল, যা একজন ছাত্রী হিসেবে আমার কাছে অনেক বড় অঙ্ক ছিল, কিন্তু আমি তা ওয়াকফিজিদের চাঁদা হিসেবে দিয়ে দিই। আর খোদা তাআলার রাস্তায় এই কুরবানি করার কিছুদিন পরই ইউনিভার্সিটি থেকে আমি $800 স্কলারশিপ হিসেবে পাই আর আল্লাহ তাআলা আমার এই কুরবানির কারণে আমাকে অনেক বড় পুরস্কারে ভূষিত করেন। মিশরের একজন আহমদি রয়েছেন আব্দুর রহমান সাহেব, তিনি বলেন যে যখন তিনি লিখেছেন এটি সম্ভবত জুন মাসে তিনি লিখেছিলেন, তিনি বলেন যে গত জুমুয়ায় আমার কাছে 100 মিশরি পাউন্ড ছিল, যার 50 পাউন্ড আমি জামাতকে দান করি এবং 50 পাউন্ড আমার খরচের জন্য রেখে দেই। আমি নিজের ঘর এবং এলাকা থেকে দূরে থাকি যেখানে খোদা ছাড়া আমার আর কেউ নেই। পরবর্তী দিন হঠাৎ আমি জানতে পারি যে মাসিক বেতন যা সাধারণত দেরিতে আসে এবার তা তাড়াতাড়ি এসেছে এবং আমি আর সেদিনই তা তুলে নেওয়া উচিত। তারপর আমি দুদিন পরে যাই এবং দেখতে পাই যে সরকারের পক্ষ থেকে মাসিক বেতনের 60% বৃদ্ধি করা হয়েছে। এখন আমার ইচ্ছা হল যে পরবর্তী জুমুয়াতে এর অর্ধেক অংশ আমি খোদাতালার রাস্তায় দিয়ে দিব। দোয়া করুন খোদা তাআলা যেন তার রাস্তায় খরচ করার স্বাদ আস্বাদন করান। এরপর ভারতের আমাদের একজন ইন্সপেক্টর সাহেব সেলিম খান তিনি লিখেন যে গুজরাট প্রদেশে জামাতি সফরে গেলে সম্বড়িয়া আলা অঞ্চলের এক বন্ধুর সাথে ফোনে যোগাযোগ হলে আমরা তাকে বলি যে আমরা এক ঘন্টার মধ্যে আপনার কাছে আসি। যখন আমরা এক ঘন্টা পর তার কাছে যাই তখন কথাবার্তা চলছিল, হঠাৎ দুই ব্যক্তি আসে এবং তার সাথে কথা বলে তার রেফ্রিজারেটর বা ফ্রিজ উঠিয়ে নিয়ে যায়। আমরা তাকে জিজ্ঞেস করি যে এটি কি, তিনি বলেন যে আসল কথা হলো আপনি বলেছিলেন যে আমরা আসছি আর আমাদের কাছে কোনো পয়সা ছিল না, তো আমাদের ঘরে ফ্রিজ ছিল তো আমি এটি বিক্রি করে দেই। তিনি বলেন যে আমরা তাকে বলি যে এত তাড়াহুড়ার কিছু ছিল না, বিক্রি করার কোনো প্রয়োজন নেই, আপনি এখনো সেটি ফেরত নিতে পারেন। তিনি বলেন যে এটি হতে পারে না যে কেউ কেন্দ্রের প্রতিনিধি হিসেবে আমাদের কাছে আসবে আর আমরা তাকে খালি হাত ফেরত পাঠাবো, আর বাকি রইল ফ্রিজের বিষয় তা ইনশাআল্লাহ তাআলা আমরা পুনরায় ক্রয় করে নিব। আল্লাহ তাআলা তার ধন সম্পদে বরকত দিন। এবং উক্ত ব্যক্তি ভাড়া ঘরে থাকেন, মিস্ত্রির কাজ করেন, কিন্তু অভাব অনটন সত্ত্বেও আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা থেকে বিরত থাকেননি। অনুরূপভাবে ইন্ডিয়া থেকেই ইন্সপেক্টর ওয়াকফে জাদিদ মুনাব্বর সাহেব তিনি লিখেন যে সান্দান জামাত ইউপি প্রদেশ, সেখানে জামাতি সফরে গেলে এক বন্ধুর কাছে ওয়াকফের চাঁদা আদায়ের জন্য গেলে তিনি নিজের সমস্যার কথা উল্লেখ করে বলেন যে এখন অবস্থা ভালো নয়, আগামীকাল সকালে আসুন তখন দেখা যাবে। পরবর্তী দিন সকালে তার কাছে গেলে তিনি বলেন যে অর্থের ব্যবস্থা হয়নি, তার কন্যা দেখুন যে বাচ্চাদের মাঝেও কুরবানির কতটা প্রেরণা রয়েছে, তার ছোট মেয়ে ছিল তার পাশে, সে তার পিতার কাছে এসে বলে যে আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন যে শীত পড়ছে আর আপনি শীতের দিনে আমাকে নতুন জুতা কিনে দিবেন, আপনি জুতা কেনার জন্য যে অর্থ তুলে রেখেছেন তা আমাকে দিয়ে দিন। সেই মেয়ে জোর করে তার পিতার কাছ থেকে টাকা নিয়ে নেয় এবং পুরোটা ওয়াকফে জাদিদে চাঁদা হিসেবে দিয়ে দেয় এবং বলে যে জুতা পরে কেনা যাবে, প্রথমে চাঁদা নিয়ে নিন আপনারা। এমনিতে আমি বলে রেখেছি তাদেরকে যে এমন সব ঘর বা এমন লোকদের দেখাশোনা করুন এবং তারা যদি দিতে চায়ও তবুও নিবেন না, কিন্তু যা হোক কিছু কিছু লোক বাধ্য করে এবং অনেকটা জোর করেই দেয়, কিন্তু জামাতের পরে তাদের খেয়ালও রাখা উচিত বা দেখাশোনা করা উচিত। পুনরায় ওয়াকফে জাদিদের ইন্সপেক্টর রয়েছেন ইন্ডিয়ার ফরিদ সাহেব, তিনি বলেন যে নভেম্বর মাসে ইউপি প্রদেশে ওয়াকফে জাদিদের আর্থিক দৌড়ায় গেলে জানতে পারি যে মিরাঠেও একটি আহমদি ঘর রয়েছে এবং অনেক বছর ধরে তাদের সাথে কোনো যোগাযোগ নেই। যখন তাদের ঘরে যাই এবং তাদেরকে আর্থিক কুরবানির দিকে দৃষ্টি আকর্ষণ করি তখন তারা বলে যে আমরা শুধু ওয়াকফে জাদিদ নয় বরং সকল চাঁদার ক্ষেত্রে অংশগ্রহণ করতে চাই। অতএব তিনি লাজিমি চাঁদার বাজেটও লিখান আর একই সাথে ওয়াকফে জাদিদ এবং তারিখে জাদিদ এবং অঙ্গ সংগঠনের চাঁদার বাজেটও লিখান আর 15,000 রুপি তখনই চাঁদা হিসেবে আদায় করেন। এভাবে আল্লাহ তাআলা ওয়াকফে জাদিদের কল্যাণে একটি পরিবারের সাথে জামাতের যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠিত করেন। অতএব পূর্বেও আমি বেশ কয়েকবার বলেছি যে অলসতা হয়ে থাকে আমাদের পক্ষ থেকে, আমাদের কর্মকর্তাদের পক্ষ থেকে জামাতগুলোর সাথে যোগাযোগ করা হয় না আর অনেক সময় দীর্ঘ সময় পর্যন্ত যোগাযোগ করা হয় না, তাই পুরো ব্যবস্থাপনার সোচ্চার হওয়া উচিত যেন তারা মানুষের কাছে পৌঁছতে পারে। এই কিছু ঘটনা ছিল যা আমি বর্ণনা করেছি, এগুলো যেখানে ধর্মের খাতিরে মালি কুরবানি করার বিষয়ে আমাদেরকে জ্ঞান দান করে, সেখানে একই সাথে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের সত্যতা এবং আহমদিয়া জামাতের সত্যতা এবং তা আল্লাহ তাআলার পক্ষ থেকে হওয়ারও দলিল বহন করে। আল্লাহ তাআলা করুন জামাতের সদস্যদের ঈমান এবং বিশ্বাস যেন উন্নতি করতে থাকে এবং তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বদা কুরবানির ক্ষেত্রে অগ্রগামী যেন হয়। গত বছর জামাত ওয়াকফে জাদিদ খাতে যে কুরবানি দিয়েছে এবং জামাতগুলোর যে পজিশন রয়েছে সে সম্পর্কে সংক্ষেপে বলবো। আল্লাহ তাআলার কৃপায় ওয়াকফে জাদীদের 60তম বছর 31 ডিসেম্বর শেষ হয়েছে। পয়লা জানুয়ারি থেকে 61তম বছর আরম্ভ হয়েছে। আর বিশ্ব আহমদিয়া জামাত এবছর ওয়াকফে জাদীদ খাতে 68,62,000 পাউন্ড কুরবানি করেছে। গত বছরের তুলনায় 8,42,000 পাউন্ড বেশি এটি আলহামদুলিল্লাহ। পাকিস্তান ছাড়া তারা তো প্রথম স্থানেই থাকে সামগ্রিক আদায়ের দিক থেকে। অন্যান্য দেশের ক্ষেত্রে পজিশন ওয়াকফে জাদীদের ক্ষেত্রে কিছুটা এরকম, প্রথম 10টি দেশের যে যুক্তরাজ্য প্রথম স্থানে রয়েছে, জার্মানি দ্বিতীয়, তারিখে জাদীদের ক্ষেত্রে এটি বিপরীত ছিল, আমেরিকা তৃতীয়, কানাডা চতুর্থ, ভারত পঞ্চম, অস্ট্রেলিয়া ষষ্ঠ, মধ্যপ্রাচ্যের একটি জামাত সপ্তম, ইন্দোনেশিয়া অষ্টম, নবম স্থানে মধ্যপ্রাচ্যের আরেকটি জামাত ঘানা দশম হয়েছে। ঘানা এবার অনেক উন্নতি করেছে এক্ষেত্রে। স্থানীয় মুদ্রার ক্ষেত্রে গত বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধির ক্ষেত্রে এবছর কানাডা সবার উপরে রয়েছে, তারা বেশ ভালো বৃদ্ধি করেছে। এছাড়া আফ্রিকার দেশসমূহের ক্ষেত্রে নাইজেরিয়া বেশ ভালো বৃদ্ধি করেছে, তারা 83% বৃদ্ধি করেছে, মালি 55%, সিয়েরালিওন 45%, ক্যামেরুন 45%, ঘানা 24% বর্ধন করেছে। অর্থাৎ গত বছরের তুলনায় তারা এই বৃদ্ধি করেছে। অংশগ্রহণকারীদের ক্ষেত্রে আসল কথা হলো অংশগ্রহণকারীদের সংখ্যা বৃদ্ধি হওয়া উচিত। আল্লাহ তাআলার কৃপায় এবছর ওয়াকফে জাদীদে 16,00,000 অধিক চাঁদা আদায়কারী অংশ নিয়েছে, আর নতুন আদায়কারীর সংখ্যা 2,68,000। আর অংশগ্রহণকারীদের বৃদ্ধির দিক দিয়ে নাইজেরিয়া প্রথম স্থানে রয়েছে, এরপর সিয়েরালিওন, এরপর নাইজার, এরপর বেনিন, মালি, ক্যামেরুন, আইভরি কোস্ট, সেনেগাল, বুর্কিনা ফাসো, গাম্বিয়া, গিনি বাসাও, কেনিয়া, তানজানিয়া, জিম্বাবুয়ে, এরা উল্লেখযোগ্য কাজ করেছে এক্ষেত্রে। প্রাপ্তবয়স্কদের চাঁদার ক্ষেত্রে দুই ধরনের চাঁদা হয়ে থাকে, আতফালদের এবং প্রাপ্তবয়স্কদের। এক্ষেত্রে পাকিস্তান এবং কানাডার অনেক কাজ রয়েছে, কিন্তু এবার অস্ট্রেলিয়াও বেশ ভালো কাজ করেছে। পাকিস্তানে প্রথম 3টি পজিশন হল প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, লাহোর, দ্বিতীয় রাবুয়া, তৃতীয় করাচি। আর জেলার দিক থেকে প্রথম নম্বরে ইসলামাবাদ, এরপর রাওয়ালপিন্ডি, এরপর সরগোদা, গুজরাত, উমরকোট, হায়দ্রাবাদ, মিরপুর খাস, ডেরা গাজী খান, কোটলি, আজাদ কাশ্মীর, এরপর কোয়েটা। প্রথম 10টি জামাত যা পাকিস্তানে আদায়ের দিক থেকে রয়েছে, ইসলামাবাদ শহর, টাউনশিপ, গুলশান ইকবাল করাচি, সামানাবাদ লাহোর, রাওয়ালপিন্ডি শহর, আজিজাবাদ করাচি, দিল্লি গেট লাহোর, মুগলপুরা লাহোর, সরগোদা শহর এবং ডেরা গাজী খান শহর। আতফালের 3টি বড় জামাত হল প্রথম লাহোর, দ্বিতীয় করাচি, তৃতীয় রাবুয়া। এবং জেলার পজিশনের দিক থেকে 1 নম্বরে সরগোদা, এরপর রাওয়ালপিন্ডি, গুজরাত, ফয়সালাবাদ, হায়দরাবাদ, নারোয়াল, ডেরা গাজী খান, কোটলি আজাদ কাশ্মীর, শেখুপুরা এবং দশম হল বেদিন। যুক্তরাজ্যের 10টি বড় জামাত হল ওয়েস্টার পার্ক, দ্বিতীয় মসজিদ ফজল, বার্মিংহাম সাউথ, জিলিংহাম, বার্মিংহাম ওয়েস্ট, নিউ মর্ডেন, গ্লাসগো, ইসলামাবাদ, পটনি এবং দশম হল হেজ। রিজিয়নের দিক থেকে লন্ডন বি এক প্রথম স্থানে, লন্ডন এ দ্বিতীয়, এরপর মিডল্যান্ড, নর্থ ইস্ট, মিডলসেক্স, সাউথ লন্ডন, ইসলামাবাদ, ইস্ট লন্ডন, নর্থ ওয়েস্ট, হার্টফোর্ডশায়ার এবং স্কটল্যান্ড। আমেরিকার প্রথম দশটি জামাত হল সিলিকন ভ্যালি প্রথম স্থানে, এরপর সিয়াটল, ডেট্রয়েট, সিলভার স্প্রিং, সেন্ট্রাল ভার্জিনিয়া, ওয়েস্টার্ন, লস অ্যাঞ্জেলেস ইস্ট, ডালাস, হিউস্টন নর্থ এবং ওরাল। আদায়ের দিক থেকে জার্মানির পাঁচটি স্থানীয় ইমারত হল হামবুর্গ, ফ্র্যাঙ্কফুর্ট, ব্রিসবাদন, গ্রসগ্রাউ, মরফিল্ডেন, ওয়ালডর্ফ। আর সামগ্রিক আদায়ের ক্ষেত্রে দশটি জামাত হল রয়ডারমার্ক, নয়েস, মেহেদিয়াবাদ, নিডা, ফ্রেডবার্গ, কোবলেন্স, ফ্লোরেসহায়েম, ওয়াইনগার্টেন, পেনাবার্গ আর লাঙ্গন। আদায়ের দিক থেকে কানাডার ইমারতগুলো হল ওয়ান, ক্যালগেরি, পিস ভিলেজ, ব্রাম্পটন, ভ্যানকুভার, মিসিসাগা। দশটি বড় জামাত হল ডারহাম, এডমিন্টন ওয়েস্ট, সিসকাটন সাউথ, উইন্ডসর, ব্র্যাডফোর্ড, সিসকাটন নর্থ, মন্ট্রিয়াল ওয়েস্ট, লাইটমিনস্টার, এডমিন্টন ইস্ট, এবিডফোর্ড। আর আতফালদের ক্ষেত্রে পাঁচটি উল্লেখযোগ্য জামাত হল ডারহাম, ব্র্যাডফোর্ড, সিসকাটন সাউথ, সিসকাটন নর্থ, লাইটমিনস্টার। আর আতফালদের ক্ষেত্রে পাঁচটি উল্লেখযোগ্য ইমারত হল পিস ভিলেজ, ক্যালগেরি, ওয়ান, ভ্যানকুভার, ওয়েস্ট। ভারতের প্রদেশগুলোর ক্ষেত্রে প্রথম নম্বরে কেরালা, এরপর জম্মু কাশ্মীর, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। আদায়ের ক্ষেত্রে ভারতের জামাতগুলো হল কালিকট, হায়দরাবাদ, পাঠাপ্রিয়াম, কাদিয়ান, কলকাতা, বেঙ্গালুর, কানোর টাউন, পেঙ্গাডি, কেরলাই এবং করুণাগাপলি। অস্ট্রেলিয়ার দশটি বড় জামাত হল কাসল হিল, ব্রিসবেন লোগান, মার্সডন পার্ক, মেলবোর্ন লাং ওয়ারেন, বারউইক, পেজথ, প্ল্যাম্পটন, ব্ল্যাকটাউন, অ্যাডিলেড সাউথ এবং ক্যানবেরা। আতফালদের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার জামাতগুলো হল ব্রিসবেন লোগান, পেজথ, ব্রিসবেন সাউথ, মেলবোর্ন, বারউইক, অ্যাডিলেড সাউথ, মেলবোর্ন লাং ওয়ারেন, প্ল্যাম্পটন, কাসল হিল, মার্সডন পার্ক, মাউন্ট ড্রাইড। আল্লাহ তাআলা সকল আর্থিক কুরবানিকারীর ধন সম্পদে অগণিত বরকত দিন, তাদের ঈমান এবং নিষ্ঠাতেও উন্নত করুন, আর প্রত্যেকে নিজেদের কথা এবং কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী কর্ম সম্পাদনকারী হোক। নামাজের পর আমি একটি হাজির জানাজা পড়াবো জাসনেহের আলী গহর মুনাব্বরের। সে ওয়াজি মুনাব্বর সাহেবার পুত্র ছিল, ওল্ডার শটে তারা বসবাস করত। গত 23 ডিসেম্বর 2017 নিজ পরিবারের সাথে জার্মানি যাওয়ার পথে কোলন শহরের কাছে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, টায়ার ফেটে গিয়েছিল। তার মা গাড়ি চালাচ্ছিল, 5 বছর বয়সে সে মৃত্যুবরণ করে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে ওয়াকফে নও ছিল আলী গহর। তার দাদা চৌধুরী মুনাব্বর হাফিজ সাহেব নারওয়ালের অধিবাসী ছিলেন। তিনি আলী নামটি নিজের প্রপিতামহ হজরত আলী গহর সাহেবের নামে রেখেছিলেন, যিনি এই বংশের প্রথম আহমদী ছিলেন এবং হজরত মসীহ মওউদ ইসলামের সাহাবি ছিলেন। স্নেহের আলীর নানা মুকাররম মোহাম্মদ আজিজ সাহেব হায়দরাবাদ দক্ষিণের অধিবাসী ছিলেন। আলীর মা নুসরত জাহা, তিনি আমাদের দপ্তরে ইংরেজি ডাক বিভাগে কাজ করতেন। এই যে অ্যাক্সিডেন্ট হয়, যেভাবে আমি বলেছি, তার মা এই গাড়ি চালাচ্ছিলেন। নুসরত জাহা সাহেবার মা অর্থাৎ শিশুর নানি তার সাথে বসা ছিলেন, তিনিও বেশ আহত হন এবং হাসপাতালে চিকিৎসারত আছেন। আল্লাহ তাআলা তাকে সুস্বাস্থ্য দিন এবং দ্রুত আরোগ্য দান করুন। আর এই শিশুর পিতামাতাকেও আল্লাহ তাআলা ধৈর্য এবং মনোবল দিন। আল্লাহ তাআলার কৃপায় তারা অত্যন্ত ধৈর্যের সাথে এই ধাক্কা সহ্য করেছেন, বিশেষত মা। আর শিশুরা তো নিষ্পাপ হয়েই থাকে, আল্লাহ তাআলা নিশ্চিতভাবে তাদেরকে সাথে সাথে জান্নাতে নিয়েই যান। আল্লাহ তাআলা এই উভয় পিতামাতাকে ধৈর্য এবং মনোবল দিন এবং তাদেরকে এর উত্তম প্রতিদানে ভূষিত করুন। নামাজের পর আমি যেমনটি বলেছি জানাজা পড়াবো, জানাজা হাজির যেহেতু আমি বাইরে যাব এবং আপনারা যারা এখানে আছেন তারা মসজিদে অবস্থান করবেন এবং জানাজায় অংশ নেবেন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم ودعوه